মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন। ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী বেড়ালের নিঃশ্বাস। চোখ মেলে আমরা জগতের সকল রহস্য ভেদ করতে চাই এবং ভুলে যাই আসল রহস্য লুকিয়ে আছে আমাদের চোখ থেকে 3 ইঞ্চি ভেতরের দিকে। ঠিক তেমনভাবেই রহস্যময় প্রাণীর খোঁজে সারা পৃথিবী ঘুরে বেড়াই আমরা, কেবল খেয়াল করি না আমাদের গৃহস্থালী, রান্নাঘর কিংবা বারান্দার আশেপাশে এমন এক প্রাণী ঘুরে বেড়ায় যার গতিবিধি এবং হাবভাবের রহস্য আমরা আজও ভেদ করতে পারিনি এবং পারিনি বলেই তাকে নিয়ে তৈরি করেছি গাল গল্প। কেউ তাকে ঘৃণা করেছি, কেউ আবার আদর করে কোলে তুলে নিয়েছে। তবে যাই করে থাকি না কেন, তার সরু চোখের চাহনি ভেদ করে তার জটিল জীবনযাত্রার রহস্য ভেদ করতে পারিনি আমরা। তাই বাস্তব অবাস্তবের দোলা চলে দুলতে দুলতে চলুন শুনে নেওয়া যাক এমনই এক প্রাণীর গল্প। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী বেড়ালের নিঃশ্বাস। আমি অতীন দাশগুপ্ত, 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রী আয়েশাকে আমি চিনতাম বিয়ের আরও 2 বছর আগে থেকে। আমি আর আয়েশা একই আইটি ফার্মে কাজ করি, আমাদের পরিচয়ও সেই সূত্রেই। আমার বা ওর বাড়ির লোক কেউই বেঁচে নেই, তাই 2জন একে অপরকে পেয়ে জড়িয়ে ধরেছিলাম। স্বপ্নের মতো 2 বছর কেটে গেল এবং তারপর এক সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পর যখন আয়েশা আমায় সুখবরটা দিয়েছিল, আমার মনে হয়েছিল আমি এখনই এই 5তলা ফ্ল্যাটের বারান্দায় গিয়ে চিৎকার করে সবাইকে জানিয়ে দিই আমি বাবা হতে চলেছি, আমরা 3 থেকে 4 হতে চলেছি। 3 থেকে 4 বললাম শুনে অবাক হলেন? না, অবাক হবেন না, আসলে আমি আর আয়েশা বাদেও আমাদের বাড়িতে আরও এক সদস্য আছে, আমার বউয়ের বা বলা ভালো আমাদের পোষা বেড়াল বিলটি। বিলটি আসলে ছিল আয়েশার পোষা বেড়াল। প্রথম দিন আয়েশার বাড়ি গিয়েই পরিচয় হয়েছিল বিলটির সঙ্গে। রং কালো, তবে পুরো কালো নয়, পেটের কাছটা সাদা, খুবই আদুরে গোছের বেড়াল, তার উপর আয়েশার যত্নে বেশ নাদুস নুদুস। আমি যে খুব বেড়াল প্রিয় তা নয়, আমার কাছে কুকুর বেড়াল সবই এক। কাছে এলে বিস্কুট খেতে দিই, কিন্তু সাহস করে তাদের গায়ে হাত বোলানোর মতো প্রেম নেই। কিন্তু বিলটি এসে প্রথম দিনই আমার কোলে উঠে বসল, আমিও আদর করে দিলাম। এর কয়েক মাস পর আমার সাথে আয়েশার বিয়ের পর মালকিনের সাথে বেড়ালও উঠে এলো আমাদের জমানো টাকায় কেনা ছোট ফ্ল্যাটে। বিলটি কিন্তু আমার খুবই প্রিয় হয়ে উঠেছিল সহজেই, তবে আয়েশার টান বেড়ালটার প্রতি আমার চেয়ে অনেকটাই বেশি। হঠাৎ আমার বউয়ের বাচ্চা হওয়ার কথা থেকে বেড়ালের কথায় কেন এলাম সেটা বলছি। তার আগে বলি যে 2 মাস আগে আমি বাবা হয়েছি। আমার স্ত্রী আয়েশা একটি সুস্থ ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছে। ডিসিশনটা কিন্তু সহজ ছিল না, কারণ আয়েশাকে এর জন্য নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই কম্প্রোমাইজ করতে হয়েছে। নতুন প্রজেক্টে জয়েন করলে ওর একটা প্রমোশন সহজেই হতো, কিন্তু ও সেই প্রজেক্টে যায়নি। ম্যাটারনিটি লিভ ওকে অনেকটাই পিছিয়ে দিয়েছে আজকের এই কর্পোরেট ইঁদুর দৌড়ে, কিন্তু মা হওয়ার ডিসিশনটা ওরই ছিল। সন্তান জন্মের পর যখন প্রথমবার ওর কোলে আমাকে শিশুকে দিল, ওর মুখের হাসি আর চোখের জল দেখে বুঝেছিলাম ওর কোনো আফসোস নেই। আর আমি ওই ফুটফুটে মুখটা প্রথমবার দেখেছিলাম নার্সিংহোমে, যেদিন নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে আমার হাতের আঙুলগুলো ধরেছিল আমার সন্তান। সত্যি বলছি, আমার নিজেকে এই জগতের সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিল। কয়েকদিন পর আয়েশাকে আর আমার শিশুপুত্রকে নিয়ে বাড়ি এলাম, আর সেই দিনই প্রথম সমস্যা শুরু হলো। আয়েশা কোলে বাচ্চা নিয়ে ঘর দিয়ে ভেতরে ঢুকতেই এতদিন তার অপেক্ষায় থাকা বিলটি ওর কোলে উঠতে গেল। আয়েশা দ্রুত সরে গেল কোলের শিশুকে আড়াল করে। আয়েশার কোল মিস করে মেঝেতে দাঁড়িয়ে বিলটি কেমন জানি হতভম্ব চোখে চেয়ে রইল আয়েশার দিকে। এরকমটাই ও অভ্যস্ত নয়, আমি ব্যাপারটা তেমন আমল দিইনি, কিন্তু কয়েকদিন যেতেই বুঝতে পারলাম সমস্যাটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে। আমার স্ত্রী বিড়ালটাকে কেমন যেন এড়িয়ে যেতে শুরু করেছে। একদিন হলো কি, আমি কোলে খোকাকে নিয়ে বসেছিলাম, বিলটি আমার কাছে এসে আমার পায়ে নিজের লোমশ গা ঘষতে ঘষতে ম্যাও শব্দ করল। আমার কোলের খোকাও দেখলাম লক্ষ্য করছে তাকে। আমি একটু ঝুঁকে আমার শিশুপুত্রকে বিড়ালটার কাছে নিয়ে গেলাম। বিলটি লেজ সোজা করে খোকার মুখের কাছে মুখ এনে শুঁকতে শুরু করল। এমন সময় আমায় হতভম্ব করে দিয়ে আয়েশা ছুটে এসে আমার কোল থেকে বাচ্চাটাকে প্রায় ছোঁ মেরে ছিনিয়ে নিল। বলল,
ওকি ওকি, কি করছো তুমি?
কেন কি করেছি?
বিড়ালটার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ?
খানিকটা অবাক হলাম, কারণ আমি এর আগে কখনো আয়েশার মুখে বিলটিকে বিড়ালটা বলে সম্বোধন করতে শুনিনি। বরং বিড়াল নিয়ে আমার স্ত্রীর একটু অত্যাধিক প্রেম মাঝে মাঝেই আমার কাছে ন্যাকামি মনে হতো।
আরে তাতে কি হলো, তোমার বিলটি তো শান্ত ভালো বিড়াল।
আয়েশা উত্তর না দিয়ে আমার দিকে একবার অগ্নিদৃষ্টি হেনে ঘরে ঢুকে গেল। না, ঠিক অগ্নিদৃষ্টি নয়, বরং সেই দৃষ্টিতে একটা অদ্ভুত ঘৃণা ও ভয় মিশ্রিত ভাব লক্ষ্য করলাম। তবে আমার প্রথমে একটু বুঝতে ভুল হয়েছিল, সেই দৃষ্টিটা আমার দিকে নয়, বিড়ালটার দিকে হেনেছিল আমার স্ত্রী। কয়েকদিন যেতে ক্রমেই বুঝতে পারলাম আমার স্ত্রী আয়েশা যেন আর আমাদের পোষা বিড়ালটাকে সহ্যই করতে পারে না, বাচ্চাকে দূরে রাখতে শুরু করেছে বিলটির থেকে। বিড়ালটাও সারাদিন ম্যাও ম্যাও করে, তাও তার মালকিনের তরফ থেকে সাড়া না পেয়ে সেও যেন মরিয়া হয়ে উঠেছে। আয়েশার সাথে কথা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। বুঝলাম যে ওর মনে বদ্ধমূল ধারণা জন্মেছে, আমাদের পোষা বিলটি নাকি আমাদের সন্তানের ক্ষতি চাইছে। আয়েশা যেন সহ্যই করতে পারছে না বিড়ালটাকে, বাচ্চার কাছে ঘেঁষতে দিচ্ছে না তাকে। নিজের একসময়ের আদরের বিড়ালকেই আমার স্ত্রী এখন তার চরম শত্রু মেনে নিয়েছে। বাচ্চার দোলনা বিছানা মানে ক্রিবের কাছে বিড়ালটা গেলেই আয়েশা তেড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে আয়েশা সতর্ক থাকছে এই নিয়ে, আর বাচ্চাটাকে আয়েশা যে দূরে রাখছে ওর থেকে বিলটি সেটাও বুঝতে পারছে। যতই দরজা বন্ধ রাখুক বা নজরে রাখুক, সুযোগ পেলেই বিলটি খোকার কাছে চলে যাচ্ছে। তবে এও ঠিক যে বিলটি বাড়ির নতুন সদস্য আসায় খুব একটা খুশি হয়নি, বোধহয় তার আদরে ভাগ হবে সেই ভেবে। পশুর ভুল মেনে নেওয়া যায়, তাই বলে আমার স্ত্রীর থেকেও এরকম আচরণ আমি আশা করি। যত দিন যেতে লাগল সমস্যাটা বাড়তেই থাকল। আজ সকালে আবার এক হুলুস্থুল কাণ্ড। আজ সোমবার সকালে স্নান খাওয়া সেরে অফিসের জন্য তৈরি হচ্ছিলাম, তখনই আয়েশার চিৎকার শুনতে পেলাম বাইরের ঘর থেকে। ছুটে গেলাম সেখানে। আমি ভাবলাম আয়েশা বা খোকা পড়ে টড়ে গিয়েছে কিনা। ড্রয়িং রুমে পৌঁছে দেখলাম আমার বউ আমাদের বাচ্চাকে কোলে নিয়ে বিলটিকে সাপ সাপান্ত করছে, যদিও বিড়ালটাকে দেখা যায় না আশপাশে, নিশ্চয়ই ততক্ষণে সরে পড়েছে। কোলের খোকাও ভয়ে ভয়ে তার মায়ের দিকে তাকাচ্ছে, কি হয়েছে বুঝতে না পেরে।
আরে হয়েছেটা কি, চেঁচাচ্ছো কেন?
ওই বিড়াল, ওই অলক্ষণে বিড়ালটা।
বিড়াল কি হয়েছে বলো তো?
একটু সময় বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে গিয়েছি, হঠাৎ ঘরে এসে দেখি ওই বিড়ালটা ক্লিবে উঠে আমার ঘুমন্ত শিশুর মুখের উপর ঝুঁকে রয়েছে, একদম মুখের কাছে মুখ এনে দেখছে।
তাতে কি হয়েছে?
ও আমার ছেলের শ্বাস টেনে নিচ্ছিল, ও আমার শিশুর শ্বাস টেনে নিচ্ছিল নিজের মুখ দিয়ে।
কি যাতা বলছো?
হ্যাঁ হ্যাঁ, শ্বাস মানে প্রাণ। ওই বিড়ালটা আমার বাচ্চার প্রাণ টেনে নিচ্ছিল, ও ক্ষতি করতে চায় আমার খোকার, ওই বিড়াল আমার ছেলেকে মেরে ফেলবে।
আমি বাকরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকলাম আয়েশার দিকে। এসব কি বলছে ও? না একজন শিক্ষিত আধুনিকা, এ ধরনের কথাবার্তা তো কোনোভাবেই স্বাভাবিক নয়। না, ব্যাপারটা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা এবার সেটা করতেই হবে। আয়েশাকে একবার মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার, কিন্তু ও কি রাজি হবে মনে তো হয় না। অফিসে গিয়ে সারাদিন মাথায় আয়েশা আর বেড়ালটার কথাই ঘুরছিল। একটা উপায় হঠাৎই মাথায় এলো। আমার এক পরিচিত সাইক্রাইটিস্ট আছে, ডাক্তার সোম, আমার বাবার বন্ধু। আমার বিয়েতেও এসেছিল, তবে তারপর আর কথা হয়নি। সেই শেষ দেখা হয়েছিল কয়েক বছর আগে। ফোনের কন্ট্যাক্টস খুঁজে ডাক্তার সোমের নাম্বার পেয়ে গেলাম। অফিস থেকেই ফোন করে তাকে পুরো সমস্যাটা খুলে বললাম। সব শুনে ডাক্তার সোম রাজি হলেন কালকে একবার আমাদের বাড়িতে আসতে, সাইক্রাইটিস্ট হিসেবে নয়, বাবার বন্ধু হিসেবে, যাতে আয়েশা কোনো ঝামেলা না করে এই নিয়ে। এসে যতটা সম্ভব কাউন্সেলিং করবেন তিনি। তিনি জানালেন তিনি দুপুর ছাড়া আসতে পারবেন না, অতএব আমি সেই সময় থাকতে গেলে অফিসে ছুটি নিতে হবে। আমি ছুটির দরখাস্ত করতেই বসের কাছে এক দফা গালি খেলাম। অফিসে সত্যি বলতে আমার খুব চাপ চলছে, এর মাঝে ছুটি নিতে চাইলে দু কথা শুনতেই হবে জানি, কিন্তু ব্যাপারটা জরুরি। আয়েশাকে বলবো না অবশ্য কেন ছুটি নিলাম, কিছু একটা অজুহাত দিয়ে দেব। পরের দিন দুপুরের দিকে ডাক্তার সোম এলেন। আমি আর উনি দুজনেই এমন ভাব করলাম যেন আসার কথা আমি জানতামই না। উনি আমাদের বাচ্চা হওয়ার সংবাদ পেয়ে এসেছেন দেখা করতে। ড্রয়িং রুমে বসে চা সহযোগে আধ ঘন্টার মতো এদিক ওদিক গল্প করার পর আয়েশার উপস্থিতিতেই আসল কথাটা পারলাম।
কাকু, আপনি তো অনেকের মনে সমস্যা নিয়ে কাজ করেছেন, আমার স্ত্রীর একটা সমস্যা হয়েছে, ওকে একটু বোঝান তো ব্যাপারটা।
কি সমস্যা?
ডাক্তার সোম বোকাশে যে প্রশ্নটা করলেন। আমার স্ত্রী কথা চেপে যেতে চাইল প্রথমে, কিন্তু আমি বলে দিলাম ডাক্তার সোম একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞ, তিনিও জানেন রোগীর মন থেকে কিভাবে কথা বের করতে হয়, কিভাবে তাকে কমফোর্টেবল ফিল করিয়ে মুখ খুলতে হয়। স্ত্রী নিজেও একটু বাদেই তার মনের যাবতীয় আশঙ্কার কথা নিজেই বলে ফেলল। সব শুনে ডাক্তার সোম আমার স্ত্রীকে বললেন,
এটা কোনো সমস্যাই নয়। শোনো আয়েশা, শিশুর জন্মের পর মায়ের ম্যাটারনাল ইনস্টিংক্ট জেগে ওঠে প্রবলভাবে। অনেক মায়েদেরই মনে ধারণা ঢোকে যে তাদের সন্তানের কেউ ক্ষতি করতে চাইছে, আর এই ক্ষেত্রে তুমি বিড়ালকে ভিলেন বানিয়েছ। এর আরেকটা কারণও আছে, তুমি এই বিড়ালটিকে প্রচণ্ড ভালোবাসতে, ওকে নিজের বাচ্চা বা মাই বেবি বলে সম্বোধন করতে, তাই তো? তুমি নিজে সে কথা বললে। অতএব এখন তোমার জীবনে যখন সত্যিই তোমার বাচ্চা এসেছে, তুমি নিজেই একটা দ্বন্দ্বে পড়েছ। তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে যা তুমি নিজেও টের পাচ্ছ না। সেই থেকেই তোমার মনে হচ্ছে যে বিড়ালটা তোমার আসল বাচ্চা স্থান নিতে চাইছে ওকে সরিয়ে দিয়ে। আর এছাড়া এই এই বাচ্চার জন্য তোমার যে প্রফেশনাল ক্ষতি হয়েছে সেটা তুমি যতই অস্বীকার করো, তোমার মনের গভীরে কিন্তু রয়ে গিয়েছে। এসবেরই মিলিত প্রভাবে তোমার মনে একটা ধারণা, একটা ভয় জন্মেছে। আচ্ছা একটা কথা বলো, এই যে বেড়াল মুখ দিয়ে শিশুর শ্বাস বা আত্মা টেনে নেয়, এটা কোথায় শুনেছো?
কোথাও শুনিনি, আমার হঠাৎই মনে হয়েছিল কথাটা।
আই এম ভেরি মাচ শিওর ব্যাপারটা তা নয়। আমার ধারণা তুমি অনেক আগে এই কথাটা কোথাও না কোথাও শুনেছো বা পড়েছো, হয়তো অনেক অনেক বছর আগে, তাই সেটা ভুলে গিয়েছো। কিন্তু ভুলে গেলেও তোমার মনের গভীরে সেটা রয়ে গিয়েছে। অবচেতন মন খুব অদ্ভুত জিনিস বুঝলে আয়েশা, এর বেশিরভাগটাই এখনও আমাদের অধরা। পাশ্চাত্যের কিছু দেশে কিন্তু এই ধরনের একটা ধারণা মধ্যযুগে প্রচলিত ছিল যে বেড়ালরা শিশুর মুখের কাছে মুখ এনে তাদের নিঃশ্বাসের মাধ্যমে নাকি তাদের প্রাণবায়ু টেনে নেয়। আমার মনে হয় ছোটবেলায় তুমি এইরকম কোনো গল্প পড়েছ বা শুনেছ, তা থেকে সেই সময় তোমার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল এবার এত বছর পর হঠাৎ বিড়ালটিকে তোমার খোকার মুখের কাছে মুখ এনে দাঁড়িয়ে থাকতে দেখে তোমার মনে সেই ভয়টা আবার জেগে উঠেছে তোমার অজান্তেই। হ্যাঁ, অথচ এই ঘটনার একটা খুব সহজ ব্যাখ্যা হয়, সেটা কি তুমি জানো?
আমি আর আয়েশা দুজনেই না সূচক ঘাড় নাড়ি।
বেড়ালরা যে মাঝে মাঝে শিশুর মুখের কাছে মুখ এনে তার গন্ধ নেয়, এটার কারণ হলো শিশুরা যে দুধ খায় সেই দুধের গন্ধ শিশুর মুখে লেগে থাকে, তাতেই আকৃষ্ট হয়ে বেড়ালরা তার মুখের কাছে এনে মুখের গন্ধ নেয়। হ্যাঁ, আর এই অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার এটা।
আয়েশা যেন কিছুটা শান্ত হলো ডাক্তার সোমের কথা শুনে। আরও দু এক কথার পর আয়েশা ভেতরের ঘরে একবার বাচ্চাকে দেখতে গেলে ডাক্তার সোম আমার দিকে ফিরলেন। চশমার উপর দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জানতে চাইলাম,
কি হয়েছে কাকু, কিছু বলবেন?
হ্যাঁ, তার স্ত্রীর সমস্যা তো বুঝলাম, আর তুমি তুমি কি কিছু বলবে?
আমি আমি মানে,
আরে তোমার চোখের কোণে কালি, শারীরিক ভাষায় উদ্বেগ ও অনিদ্রার চিহ্ন স্পষ্ট।
আসলে কাকু, আয়েশার ব্যাপারটা ছাড়াও আমার নিজের অফিসেও প্রচুর চাপ। এতদিন আয়েশা একই অফিসে ছিল বলে কাজ কিছুটা ভাগ করে নিতাম, কিন্তু এখন বড্ড সমস্যায় পড়েছি। ফিনান্সিয়াল ব্যাপারটাও তো ভাবতে হবে, একটা বাচ্চার খরচ তো নেহাতই কম নয়।
বুঝতেই পারছি, কিন্তু নিজের খেয়াল রাখাটাও জরুরি। মানসিক সমস্যা অনেক সময় সেই মানুষের মধ্যে সুপ্ত থাকে যে নিজেকে স্বাভাবিক মনে করে। স্ত্রী সন্তানের সাথে সাথে নিজেকেও সুস্থ রাখা অতীন। তুমি ভাবছো বিপদ তোমার স্ত্রীর তরফ থেকে আসতে পারে, কিন্তু কে বলতে পারে হয়তো সেটা তোমার নিজের তরফ থেকে এলো। টেক কেয়ার।
এরপর আয়েশা চলে আসায় এ নিয়ে আর কথা এগোয়নি। তবে ডাক্তার সোমের কথাগুলোয় তাৎক্ষণিক কিছুটা হলেও লাভ হয়েছিল আয়েশার। আমার স্ত্রী অনেকটাই রিল্যাক্সড হয়েছিল আগামী কয়েকদিন। আমিও ভেবেছিলাম ধীরে ধীরে এবার সমস্যা কেটে যাবে, কিন্তু ভুল ভেবেছিলাম। কিন্তু এরপর সমস্যা আরও বাড়ল, কারণ আমার শিশুর স্বাস্থ্য ক্রমে খারাপ হতে শুরু করল। হয়তো সেটা না হলে আমার স্ত্রীর মনের থেকে বেড়াল নিয়ে ধারণাটা সময়ের সঙ্গে সঙ্গে কেটে যেত, কিন্তু আমাদের শিশু সন্তান অসুস্থ হওয়ায় আমার স্ত্রীর মনে এই ধারণা আরও প্রবলভাবে শেকড় বিস্তার করল যে এই সব কিছুর জন্য ওই বিলটি দায়ী। খোকার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ হলো যে মাঝে নার্সিংহোমেও ভর্তি করাতে বাধ্য হলাম। এক সপ্তাহ রাখতে হলো নার্সিংহোমে আমাদের শিশুকে সুস্থ করতে। এই সময়টা আমি যে কিভাবে সব দিক সামলেছি বলে বোঝাতে পারবো না। জলের মতো টাকা তো গেলই ব্যাংক ব্যালেন্স প্রায় তলানিতে, সেই সাথে অফিসে কাজে ভুল হওয়ায় বারবার ধাতানি ও শাসানি, বাড়িতে আয়েশার সমস্যা। খোকা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে এলাম এক সপ্তাহ পর, কিন্তু আমার স্ত্রী স্পষ্ট জানালো,
এই অলক্ষণে বেড়াল থাকতে আমি আমার শিশুকে এখানে রাখতে পারবো না। বাড়িতে হয় আমি আর আমার খোকা থাকবো, নয় ওই বেড়াল।
উপায়ন্তর না দেখে আমি বাধ্য হয়ে ঠিক করলাম বিলটিকে অন্য কোথাও ছেড়ে আসব। অফিস যাওয়ার পথে বিলটিকে কোলে নিয়ে বেরোলাম, একটা রিক্সা নিয়ে নিলাম। দেখলাম আমার কোলে শুয়ে কালো বিড়ালটা কি সুন্দর ঘুমাচ্ছে, পেটের কাছে সাদা দাগটা অনেকটা হার্ট বা লাভ আকারের, যেটা আয়েশার একসময় খুব পছন্দের ছিল। হঠাৎ আমার প্রচণ্ড রাগ হলো বেড়ালটার উপর। এই বেড়ালটার জন্যই আজকে আমার যত সমস্যা, কাজের চাপ, আয়েশার পাগলামি, বাচ্চার শরীর খারাপ, সব কিছুর জন্য এই বেড়ালটাকেই দায়ী মনে হল। আমার রাতের ঘুম উড়িয়ে কি নিশ্চিন্তে বেড়ালটা আমার কোলে ঘুমিয়ে আছে। ইচ্ছে হলো পাশ দিয়ে দ্রুত গতিতে হুশ করে বেরিয়ে যাওয়া পরপর গাড়িগুলোর কোনোটার চাকা লক্ষ্য করে ছুঁড়ে দিই ওটাকে, শেষ করে দিই।
বাবু এসে গেলাম তো চোর রাস্তা মোড়ে, আর যাবেন নাকি?
সম্বিত ফিরল রিক্সাওয়ালার কথায়। না, এখনো বিলটি আমার কোলেই আছে, আর একটু পরে রিক্সাওয়ালাটা কথা বললে হয়তো। আমি রিক্সা থেকে নেমে বিলটিকে রাস্তার ধারে বসিয়ে খানিকটা ভাজা মাছ খেতে দিলাম, বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। ওর খাবার সুযোগ নিয়ে আমি রিকশায় চেপে বসলাম আবার। আজকেও অফিসে একটা ঝামেলা হলো, পুরোটাই যে আমার দোষ তা নয়, কিন্তু ঝামেলাটা আমাকে নিয়েই হলো। আমিও দু কথা শুনিয়ে দিলাম মাথা ঠিক রাখতে না পেরে। ক্লান্ত বিধ্বস্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম আয়েশা আজকে অনেকটাই স্বাভাবিক। অনেক দিন পর ও আজ সেই আগের মতো গুনগুনিয়ে দুকলি গান গাইছে। রাতে ঘুমাতে গেলাম অনেকটা শান্ত মনে, ভেবেছিলাম সহজেই ঘুম আসবে। কিন্তু আজকে অফিসের ঘটনাটা মনে পড়ল। চাকরি থাকবে তো এরপর? আজ একটু বেশি মাথা গরম করে ফেলেছি, চাকরি গেলে যে পথে বসব। আয়েশা এখনো চাকরি জয়েন করার অবস্থায় নেই, ফ্ল্যাটের ইএমআই বাকি। এই সব মাথায় ঘুরতে ঘুরতে ঘুম অনেক দেরিতে এসেছিল। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আয়েশা উঠে বসেছে, ক্রিবের দিকে চোখ যেতেই আয়েশার মুখ থেকে একটা ভয় মেশানো চিৎকার বেরিয়ে এলো। কারণ আমরা দেখলাম দোলনা বিছানায় শুয়ে থাকা আমাদের শিশুর বুকের উপর দাঁড়িয়ে তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে দাঁড়িয়ে আছে কালো বেড়ালটা। আমি খানিকটা হতভম্ব হয়ে বসেছিলাম কয়েক মুহূর্ত, কিন্তু ততক্ষণে আয়েশা ঝাঁপিয়ে পড়েছে বেড়ালের থেকে খোকাকে সরিয়ে আনতে। মুখে একটা আওয়াজ করে গায়ের লোম ফুলিয়ে বিলটি উল্টো ঝাঁপ দিল আয়েশার মুখ লক্ষ্য করে, নখ আর দাঁত দিয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল। আমি উঠে দাঁড়ানোর আগেই কয়েক মুহূর্তে সব ঘটে গেল। নেমে এসে বেড়ালটা ছুটে পালিয়ে গেল ঘর থেকে, কিন্তু ততক্ষণে আমার স্ত্রী যন্ত্রণায় চিৎকার করছে, রক্তারক্তি কাণ্ড। আয়েশাকে স্যাভলন তুলো অ্যান্টিসেপ্টিক এনে দিলাম, বিচ্ছিরিভাবে আঁচড়ে দিয়েছে ওর গালে। ও বাথরুমে ঢুকে গালের ক্ষত পরিষ্কার করতে করতে বেড়ালটাকে সাপ সাপান্ত করছে। আমি আয়েশাকে বাথরুমে রেখে বেরিয়ে আবার ঘরে ঢুকতেই মাথায় রক্ত চড়ে গেল, কারণ তখনই দেখলাম আমার শিশুর ঠিক পাশে ক্রিবে শুয়ে আছে কালো বেড়ালটা। আমারই দিকে দেখছে তার হলুদ হলুদ চোখ। প্রচণ্ড রাগ উঠল মাথায়, চোখের সামনে তীব্র উগ্র ক্রোধের একটা গরম পর্দা নেমে এলো, আগুন জ্বলে উঠল মাথায় প্রবল আক্রোশী। এত সাহসী শয়তান বেড়ালটা, আজকে ওকে ছেড়ে দিয়ে এলাম রাস্তায় তাও ফিরে এসেছে। ওটা সত্যি অশুভ না, ওটাকে বাঁচতে দেওয়া যাবে না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে গিয়ে তুলে নিলাম বিড়ালটাকে, মাটিতে সজোরে আছাড় মারলাম ওটাকে। কোনো আওয়াজ করার আগে মরে গিয়েছে ওই অশুভ জিনিসটা। শেষ। তুলে নিলাম ওটাকে, নিয়ে চললাম পেছনের বাগানে। আয়েশা আসার আগেই এটাকে সরিয়ে ফেলতে হবে। নিয়ে যাওয়ার সময় বেড়ালটার বুকের হালকা কম্পন অনুভব করলাম, বুঝলাম এখনো মরেনি। বাগানে গিয়ে আমি একটা খুরপি দিয়ে একটা অগভীর গর্ত খুঁড়লাম তাড়াতাড়ি। ছোট্ট শরীরটার জন্য বেশি বড় গর্ত খুঁড়তে হয়নি, আয়েশার বাগানের শখ, তাই এগুলো হাতের কাছেই থাকে বারান্দাতে। গর্তে বেড়ালটাকে ফেলে দিলাম, পা দিয়ে ঠেলে গর্তের পাশে জমানো মাটির স্তূপগুলো ফেলে দিতে শুরু করলাম গর্তে। পুরো কাজটা খুব দ্রুতই হল। গর্ত চাপা দিয়ে বারান্দায় খুরপিটা রেখেছি, তখনই আয়েশার চিৎকার এলো শোয়ার ঘর থেকে। ও নিশ্চয়ই বেরিয়ে এসেছে বাথরুম থেকে, আর বেরিয়েই মাটিতে রক্তটা দেখতে পেয়েছে। ভুল হয়েছে, আগে ওটা পরিষ্কার করার দরকার ছিল, আসলে মাথা ঠিক ছিল না। ঘরে ঢুকতেই দেখলাম আয়েশা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে মেঝের রক্তের দাগের দিকে। আমায় দেখে বলল,
কোকা কই?
আমি প্রশ্নটার মানে বুঝতে না পেরে ক্রিমের দিকে তাকালাম। দেখলাম ঠিক আগের মতোই সেখানে চুপচাপ বসে রয়েছে কালো বেড়ালটা, আর পাশে বাচ্চার বিছানাটা ফাঁকা। করেছেন তো, কিন্তু এ কি করে সম্ভব? তবে আমি একটু আগে কাকে মাটিতে পুঁতে এলাম, আর আমার শিশু কই? না না, এ হতে পারে না। আমি ছুটলাম বাগানে, উন্মাদের মতো হাত দিয়েই খুঁড়তে শুরু করলাম একটু আগে মাটি ফেলে চাপা দিয়ে আসা জায়গাটা। না না না, আমি যা ভাবছি সেই আশঙ্কা সত্যি হতে পারে না। ঈশ্বর, না না, এ হতে পারে না। বেশিক্ষণ খুঁড়তে হলো না, একটু মাটি সরাতেই একটা শিশু নিশ্চল মাটি কাদা মাখা পা বেরিয়ে এলো বাইরে। এই পৃথিবীর সমস্ত প্রাণীর অধিকার আছে বেঁচে থাকার, এবং যারা সেই অধিকার খর্ব করে, প্রত্যেকটা প্রাণীর অধিকার আছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল দেবদত্ত এবং অবন্তিকা। শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী বেড়ালের নিঃশ্বাস। সবাই ভালো থাকবেন, শুভ।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি যাচ্ছেন কোথায়?
কি বলেছিলাম মনে আছে তো? এখন থেকে মিড নাইট হরর স্টেশন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, ইউটিউবে 7 দিন আগে প্রতি মঙ্গলবার রাত 10টায়। তাই বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে, শোনা হচ্ছে পরের গল্পে। টাটা।